প্রীতম আহমেদ, আপনি সঙ্গীত শিল্পী হিসেবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, জানি সেখানে আপনি সঙ্গীত পরিবেশন করছেন। সঙ্গীতের মধ্যে আপনি অতীতে নজরুলগীতি শিখেছেন, সঙ্গীতে আপনার শিক্ষা রয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এবং পেশাদার শিল্পী হিসেবে অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশে। তো সেই নিজের পছন্দের কিছু গান তো গাইছেনই, পাশাপাশি আপনি এই গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে যেই আন্দোলন চলছে, যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন চলছে, তার পক্ষেও আপনি প্রচার চালাচ্ছেন, তাই তো?
জি জি।
আচ্ছা, সেখানে কি কি গান করছেন আপনি এই মুহূর্তে এবং কেমন সাড়া পাচ্ছেন যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে?
দুরকম অনুভূতি পাচ্ছি। যেমন গত দুটো অনুষ্ঠান করেছিলাম আমি, একটা টেক্সাসে, একটা লস অ্যাঞ্জেলসে। টেক্সাসে যে অনুষ্ঠানটা করেছিলাম, সেই অনুষ্ঠান শেষে একজন আমাদের মানে মুক্তিযুদ্ধের চেতনার বাইরের একটা মানুষ আমার জন্য, তারা ওয়েট করছিলেন যে তারা আমাকে নিয়ে বাইরে গিয়ে কথা বলবেন, এ ধরনের কিছু একটা শাসানো টাইপের বা আমাকে একটা মেন্টাল প্রেশার দেবে এরকম কিছু কথাবার্তা বলার জন্য তারা আমাকে এক সময় একদিকে নিয়ে যাচ্ছিলেন। তখন আবার অ্যারেঞ্জার গিয়ে আমাকে নিয়ে আসলেন যে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন। উনি তখন খেপে গিয়ে বলল যে আমি এত ঘন্টা ধরে বসে আছি উনাকে বলার জন্য যে মুক্তিযোদ্ধাদের পক্ষে উনি কথা বলছেন, উনি নিজেই তো জন্মগ্রহণ করেছেন যুদ্ধের পরে। সো রাজাকার কি, রাজাকার কি, কার বিচার দরকার না দরকার, এত এত কিছু উনি কিভাবে জানেন, আর উনি গানে কেন এইসব গান, এরকম রিয়াকশন যেরকম পাচ্ছি। আবার লস অ্যাঞ্জেলস যেখানে গিয়েছিল একটা অনুষ্ঠানে বাফলার, সেখানে তো লিটারেলি মারামারি হলো, মানে পুলিশ কল করতে হলো সামনেই, একেবারে চেয়ার ছড়াছড়ি হচ্ছিল যে কেন তারা অ্যারেঞ্জাররা আমাকে নিয়ে গেল তাদের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হবে। আবার গতকালকে যখন একটা অনুষ্ঠানে গান গাইতে গেলাম এখানকার স্থানীয় নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ক্লাবস নামে, আমি অনেক মজার গান টান গিয়ে যখন নাকি নাস্তিক গানটি গাইলাম, তখন ওই গানটির জন্য সবচেয়ে বেশি তালি আসলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই গানগুলো যখন গাই তখন বয়স্ক এবং প্রচন্ড পরিমাণ শিক্ষিত এবং কিছু ছেলে মেয়ে থাকে যে যারা কখনোই এসে মানুষের সঙ্গে কথা বলে না, আমার অভিজ্ঞতা আমি দেখেছি, একজন শিল্পীকে সে কখনো বলে না, কিছু মানুষ আছে যে তারা খুব চুপচাপ গান শুনে চলেছে, সেই সব মানুষগুলো এসে ধন্যবাদ দিয়ে যায় এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে যায় এই ধরনের গান গাওয়ার জন্য, তখন বুঝতে পারে যে মানুষের ভেতরের যে মানুষটা আছে সেই মানুষগুলি এবং যারা নিজের সঙ্গে সবসময় সৎ থাকে বা নিজের স্পষ্টতা পছন্দ করে, রাষ্ট্রের কাছ থেকে ভালো কিছু চায়, সেই মানুষগুলো এই গানগুলোকে অনেক বেশি সাপোর্ট করে। আর একটা মানুষ কখনোই চায় না যে এই ধরনের কথা সামনাসামনি আলোচনা করা হোক, যাতে এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে বা যারা আছে তারা জানুক যে যুদ্ধাপরাধের বিচার চাওয়াটা মানে একটা বড় অন্যায়ের কাজ, কারণ যুদ্ধ অপরাধ বিষয়টাই তারা জানুক, তাদের প্রজন্ম জানুক, এটা তারা চায় না আর কি।
আচ্ছা, দুটো বিষয় উঠে এলো আপনার কথা থেকে। একটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার যারা চান না তারা এর বিরোধিতা করছেন, তারা প্রশ্ন রেখেছেন যে আপনার জন্ম মুক্তিযুদ্ধের পরে আপনি কেমন করে বলবেন রাজাকার কারা, কাদের ফাঁসি হওয়া উচিত, কাদের শাস্তি হওয়া উচিত, একটি বিষয়। আরেকটি বিষয় আপনার কথায় উঠে এলো যে আপনি নাস্তিক শিরোনামের একটি গান গিয়েছেন, দুটোই খুব আগ্রহ জাগানোর মতো বিষয়। আপনি প্রথমে বলুন যে যারা প্রশ্ন তুলেছিলেন যুদ্ধাপরাধের বিষয়ে আপনার ততটা জানার কথা নয় মুক্তিযুদ্ধের পরে আপনার জন্ম বলে, তাদের আপনি কি জবাব দিয়েছেন, আর তারপর আপনি একটু বলবেন নাস্তিক শিরোনামের গানটিরই বা মূল বক্তব্য কি। আপনি তো নিশ্চয়ই নাস্তিকতার পক্ষে প্রচার এখানে চালাচ্ছেন না বলে ধারণা করি, তাই না?
জি বলুন। যারা এইসব কথা বলেন যে যুদ্ধাপরাধীর বিচার আমি কি করে চাইবো, কারণ যুদ্ধাপরাধটা ঘটেছি হচ্ছে আমার জন্মের অনেক আগে, তাদেরকে বলতে চাই যে বাবা মা জন্মানুষ যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন কিন্তু সেই সন্তানটা জানে না আসলে তার বাবা এবং প্রকৃত বাবা মা কে, এটা তাকে জানতে হয় তার বড় হওয়ার পরে। সেই বাবা মা শব্দটাও বোঝে না, তাদের মমত্ব, তাদের কতটুকু অবদান ছিল সেটাও বোঝে না। সে কিন্তু বড় হয়ে তার ফাদার মাদারকে, তার প্যারেন্টসকে, তার বায়োলজিক্যাল ফাদার মাদারকে জেনে বুঝে নেয়। একটা এমনও হতে পারে যে বাবা মা জন্ম দিচ্ছে বায়োলজিক্যাল ফাদার মাদার অন্য কেউ, কিন্তু জন্ম হয়েছে এক জায়গায়, বড় হচ্ছে আরেক জায়গায়। একটা সময় কিন্তু সেই শিশুটিও বড় হয়ে জেনে নেয় তার ইতিহাস, তার বাবাকে, মাকে, বায়োলজিক্যাল ফাদারকে, বায়োলজিক্যাল মাদারকে। আর এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে যে খুব সুস্পষ্ট একটা সময়ে যখন বাংলাদেশ না শুধু পৃথিবীর সারা দেশেই ইতিহাস সুরক্ষিত হচ্ছিল, সেটা প্রিন্ট মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে, রেডিও মিডিয়াতে, সবকিছুতে। সো ৪২ বছর খুব বেশি দূরে নয়, যেটা মানে তার অনেক আগে মানুষ চাঁদে গিয়েছে, আর কি আমাদের মানে চাঁদ সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা হয়েছে, বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা হয়েছে, সবকিছু সম্পর্কে ধারণা হয়েছে, আর এখান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়ে কারা যুদ্ধ করেছে এবং তাদেরকে কারা সহযোগিতা করেছে এতটুকু জানতে পারবো না, এটা একটা অমূলক ঘটনা আর কি। মানে এইভাবে মানুষকে শুধুমাত্র প্রশ্নের খাতিরেই, শুধুমাত্র বিতর্কের খাতিরেই এই ধরনের কথা বলা যায় আর কি।
ঠিক বলেছেন আপনি, লেখাপড়া করলে এই আধুনিক যুগে 1000-2000 বছর, মানুষ তো লক্ষ লক্ষ বছর আগের কথাও জেনে যাচ্ছে নানাভাবে, তাই না? তো সুতরাং এটা জানাই যায়, আপনি এটা বলেছেন, তাদের কিছু যুক্তি অনেক ক্ষেত্রে শিশুতোষ মনে হয় যে জন্ম যার হয়নি সে যেন তার আগের কিছুই জানবে না। তাহলে তো বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, ধর্ম, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব কিছু,
যেমন 1400 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছিল, তখনকার প্রত্যেকটি ঘটনা মানুষ ইতিহাস থেকে জানে, সেটা এখন এসে কেউ বলে দেয়নি। প্রায় 3000 বছর আগে যে ধর্ম তৈরি হয়েছিল, খ্রিস্ট ধর্ম, 2000 বছরের অনেক আগে, সেটা সম্পর্কে মানুষ সুস্পষ্ট জানে কখন কোন সময় কি ঘটনা ঘটেছিল। আর তাদের ধারণা যে 42 বছর আগের ঘটনাটা ইতিহাসের থেকে তারা কখনো কখনো মুছে ফেলতে চেষ্টা করেছে বলে আমরা কিছুই জানি না, এটা একটা মানে আমার একটা বোকামি মনে হয় ওদের আর কি।
আচ্ছা, বোকামি বা এটা একটা হচ্ছে রণকৌশল, তারা চায় বিভ্রান্ত করতে, মানুষের সরল বিশ্বাসকে নিয়ে খেলতে চায় হয়তো, বা কিছু কিছু খুব সহজ যুক্তিও বারবার বলে হয়তো এটা চায় যে বিভ্রান্ত করতে। হতে পারে, তাদের কি উদ্দেশ্য সেটা এখান থেকে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে বুঝতে পারলাম যে আপনি ধারণা দিয়েছেন, আপনি জানিয়েছেন কোন অবস্থান থেকে কেমন করে আপনি জেনেই সবকিছু করছেন।
আপনি দেখবেন ডক্টর কুদরতি খুদাকেও আল্লামা সাইদি সাহেব নাস্তিক ঘোষণা দিয়েছেন একটা ওয়াজের মধ্যে, ইউটিউবে খুঁজলেই পাওয়া যায় যে ওই লোকটি একটি নাস্তিক, কারণ তিনি বাংলায় পড়ালেখার যে কৌশল সেটা সরকারি ভাবে প্রস্তাব করেছিলেন এবং সেটা তৈরিতে সাহায্য করেছিলেন, এবং ওনাদের এই ধরনের মানসিকতাটাই হচ্ছে প্রমাণ করে যে কতটা বিকলাঙ্গ মানসিক ভাবে। আমরা একটি সাধারণ বিষয় নিয়ে আন্দোলনটা শুরু করেছিলাম যে যুদ্ধ অপরাধীর বিচারের ক্ষেত্রে আইনি যে দুর্বলতা আছে এবং আদালত পরিচালনার ক্ষেত্রে সরকারের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, যেটা ছিল সাক্ষী সংগ্রহ এবং সাক্ষীদেরকে কোর্টে আনা এবং আইনের সুস্পষ্ট ব্যবহারের ক্ষেত্রে, সুন্দর ব্যবহারের ক্ষেত্রে আইনজীবী যারা নিয়োগ ছিলেন তাদের অবহেলা ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি, ধারণা পেয়েছি বলেই কিন্তু তাদের রায়ের পর আমরা বুঝতে পেরেছি যে এইখানে এখানে আরেকটু জোর দেওয়া যেত, সেই বিষয়টা সংশোধন করার জন্য সরকারের কাছে আবেদন চেয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। সেটাকে তারা একসময় 5 তারিখের আন্দোলনকে 15 তারিখে ধর্মের রাজনীতিতে নিয়ে গেল এবং ধর্মের রাজনীতিতে নেওয়ার পর একসময় সুস্পষ্টভাবে তারা আমাদেরকে নাস্তিক বলা শুরু করলো এবং গণহারে, যে ওই অঞ্চলে যারা যায় তারাই নাস্তিক। এবং সেটা অনেক ব্যথিত হয়েছিলাম, সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলাম যে বিরোধী দলীয় নেতৃত্ব দুবার প্রধানমন্ত্রী যখন নাকি আমাদেরকে প্রকাশ্যে বলে ফেলেন ওই শাহবাগে যারা যায় তারা সবাই না, তখন বেশি ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, কারণ দায় দায়িত্বহীন ভাবে যে কেউ একটা কথা বলতেই পারে, কিন্তু একজন রাষ্ট্র প্রধান যিনি ছিলেন, যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন দুবার এবং প্রধানমন্ত্রী একটি দেশ, তার কাছ থেকে কথাটা আসলে নিতে পারেনি, তখনই নাস্তিক গানটা করা। কারণ আমাদের দেশে, বাংলাদেশে মানবতা থেকে শুরু করে, গণতন্ত্র থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে বৃদ্ধা বৃদ্ধ, আইন কানুন সবই ভুলুণ্ঠিত, সেখানে সবাই কম বেশি জিম্মি। সেই জায়গাটায় আমি আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত জায়গা হচ্ছে আমার ধর্ম, যেটা আমার চার দেয়ালের মধ্যে, আমার মানসপটে, আমার হৃদয়ে, আমার বিশ্বাসে, আমার সত্তার সঙ্গে জড়িত। সেই জায়গাটায় কারো আসলে হাত দেওয়ার ক্ষমতা নেই, কখনো কখনো মানুষ নিজের অজান্তেই অনেক কাজ করে ফেলে। সেই জায়গাতে এসে কিন্তু সে বা তারা আমাদেরকে জিম্মি করার চেষ্টা করবে যে না, হ্যাঁ তুমি ঘরের মধ্যে বসেও যে ধর্ম বিশ্বাস পালন করবে সেটাও আমি রাজ্য, মানে তোমাকে অধিকার দিব, তুমি কোন ধর্ম বিশ্বাস করো করো না, তোমার ধর্মের মাপকাঠিটা আমি মাপবো। ওই জায়গাতে এসে কষ্টটা পেয়ে নাস্তিক গানটা করা, সেখানে প্রসঙ্গিক ক্রমে একটি জিনিস উঠে এসেছিল, সেটা হচ্ছে যে আমি রাজাকারের বিচার চাইলে বলো আওয়ামী লীগ, আর বিশ্বজিতের গানটা গাইলে বিএনপি। ঠিক ঠিক, আমি যখন বিশ্বজিৎ হত্যা নিয়ে গান করেছিলাম, যেটা ছাত্রলীগের একটি অংশ যাকে প্রকাশ শিখন করেছিল, তখন কিন্তু বিএনপির লোকজন আমাকে অনেক রকম বাহবা দিয়েছে, হ্যাঁ একটা কাজ করেছে সেরকম, যেটা নাকি এই সরকারের একটা খারাপ কাজের প্রতিবাদ করা হয়েছে, এটা করা হয়েছে সেটা করা হয়েছে বলে। এবং ছাত্রলীগের একটা অংশ কিন্তু আমাকে নানা রকম তাদের রোশনালো রেখেছে, দেখা হলে অন্তত পক্ষে কোনো কর্মী টর্মীর সঙ্গে যদি বুঝতাম বা সে যদি পরিচয় দিত ছাত্রলীগের কর্মী, একটা কথা বলে ফেলতো, ভাই বিশ্বজিতের মতো অনেক ঘটনা তো আগেও ঘটেছে, আপনি ওকে নিয়েই কেন গান গেলেন, এরকম কথা অনেকে বলেছে। কিন্তু শুধু বিশ্বজিৎ কিন্তু আওয়ামী লীগের সময় ঘটেনি, আমাদের ছবি রানী রায়ের কথা আমরা ভুলে গেছি, যেটা বিএনপির ছাত্র দলের অঙ্গ সংগঠনের একটি মানে অফিসে নিয়ে কার্যালয়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল, তিনিও হিন্দু ছিলেন ছবি রানী রায়। তো এই ঘটনাগুলি কিন্তু পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশে একের পর এক ঘটছে, এবং আমরা যারাই যখন প্রতিবাদ করি তাদেরকেই তখন চিহ্নিত করা হয় ওই দলের বা বিরোধী দলের কর্মী হিসেবে, যেটা আমাদের খুব দুঃখ দেয়। আর এই গানটা করার পেছনে একটা বড় কারণ ছিল যে আমাদের দেশে সেই 47 থেকে ধর্মকে নিয়েই বারবার এক ধরনের নোংরা মানসিকতার মানুষরা রাজনীতি করেন, এবং গানের মধ্যে একটা লাইন ছিল, আমার দেশপ্রেম নিয়ে এত নোংরা খেলা কেন খেলো, আমি বাংলাদেশি না পাকিস্তানি স্পষ্ট করে বলো, যে আমি আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার দেশের শহীদ, আমার দেশের অসংখ্য নর নারী যারা ধর্ষিত হয়েছেন তাদের বিচার চাইতে গেলেই শুধুমাত্র আমাকে নাস্তিক উপাধি দেওয়া হচ্ছে, দেশদ্রোহী উপাধি দেওয়া হচ্ছে, এবং নানা রকম ভাবে আমাকে অভিযুক্ত করে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, কখনো কখনো আদালত প্রাঙ্গনের বাইরেও আমাকে অবস্থান করানোর চেষ্টা করানো হচ্ছে যে আমি অস্পৃশ্য কেউ, আমাকে কখনো এই ধরনের সামাজিক বা আইনি বা রাষ্ট্রীয় বিচার কাঠামোতে আমার মন্তব্যকে দামই দেওয়া যাবে না, কোন রকম অবস্থানই দেওয়া যাবে না। এই ঘটনাগুলো শুধুমাত্র শুধু রাষ্ট্র ক্ষমতায় যখন আসতে হবে তখনই তারা করে থাকে না।
আচ্ছা, আপনি খুব সুন্দর করেই বলেছেন। একটা জিনিস আবারও বলতে চাই, যে আপনাকে খুব ভোরে ঘুম থেকে তুলে এই সাক্ষাৎকারটা নিচ্ছি, আপনি কষ্ট করেই সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে আপনি খুব পরিষ্কার বর্ণনায় বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন আমাদের, সেজন্য ধন্যবাদ। আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার কাছে, এবং আমি প্রসঙ্গক্রমে সবার কাছে একটা তথ্য রাখতেও চাই আপনার বিষয়ে, যে আপনি একজন শিল্পী যিনি শুধু বিশ্বজিৎ হত্যার বিচার চেয়ে গান গাননি, এর আগে সাগরণী, সাংবাদিক দম্পতি সাগরণীর হত্যার বিচার চেয়েও গান গেয়েছেন আপনি। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে আপনি একটা অন্যায় দেখলে দলীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করেন বা কখনো চুপ করে থাকেন। আপনি এক্ষেত্রে আপনার মানবতাবোধ, আপনার সব ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা প্রবণতা, আপনার একটা সিদ্ধান্ত আপনি আগের গানেও প্রকাশ করেছেন। যেই লক্ষ্যে আপনারা এই প্রচারটা চালাচ্ছেন সেই প্রচার কতটুকু সফল হয়েছে যুক্তরাষ্ট্রে বা সফল হচ্ছে, আমি জানতে চেয়েছিলাম সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, কারণ বাঙালি যারা আছেন, বাংলাদেশের যারা আছেন, তারা তো কোনো না কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত, হয় পক্ষে না হয় বিপক্ষে। যুক্তরাষ্ট্রের মানুষদের মধ্যে প্রচার চালানো, তাদের জানানোটাও তো একটা লক্ষ্য নিশ্চয়ই আপনাদের।
ধন্যবাদ। রুনি আমাদের কলিগ ছিল, আমি একসময় চ্যানেলাইতে কাজ করতাম, তখন রুনি আমাদের কলিগ ছিল, আমাদের পারিবারিকের সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল। শুধু রুনি সাগরণী হত্যাকাণ্ড নয়, আপনি যদি মানে আরো পেছনে যান তাহলে এরকম অনেক গান আছে, এবং এই ঘটনা ঘটনাগুলো আমাদের এই আন্দোলনের ঘটনার আগেও আমাদের দেশে হঠাৎ করেই রেপ বেড়ে গেছিল, তারপরে ফেলানি হত্যা, সেটা নিয়েও গান আছে। রেপ যখন বেড়ে গেল তখন আমাদের এক মিডিয়ার কর্মী বন্ধু হঠাৎ করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে বাংলাদেশে রেপ বেড়ে যাওয়ার কারণে বম্বে চলচ্চিত্রের যেসব বাংলাদেশের চলচ্চিত্র এবং নাটকে মিডিয়াতে নারীর একটি মানে যৌন উত্তেজক বা এই ধরনের একটি উপস্থাপনী হচ্ছে দায়ী। তখন আমার খুব কষ্ট লেগেছিল যে একজন 7-6 বছরের বালিকা বা শিশু যখন ধর্ষিত হচ্ছে তার শরীরের কোন অংশটি একটি পুরুষকে যৌন আবেদন দিতে পারে, এই বিষয় নিয়েও আমার প্রচন্ড পরিমাণ মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম আমি, যে এত নোংরা মানুষ বা পুরুষ মানুষও পৃথিবীতে আছে যারা একটি শিশুর ক্ষেত্রেও এই এই রকম একটি ইস্যুকে উদাহরণ হিসেবে দেয়। তখন কিন্তু আমি স্টপ রেপ নামে আরেকটি গান করেছিলাম এই গানগুলোর আগে, এরকম অসংখ্য গান করা হয়েছে। সাগরণী গানটা কিন্তু সেই রকম ধারাবাহিকতায় এসছে, এবং এরকম সময় যদি এখন কোন রকম বিষয় আসে অবশ্যই আমি আমার প্রতিবাদের জায়গা থেকে যতটুকু করার করব। আর বাংলাদেশ আর দেশের বাইরের মধ্যে আন্দোলনের একটা সমান তালে যেরকম ভাবে সবার মধ্যে ছুঁয়ে গেছে চেতনাটা, সেরকম জায়গায় আমরা সাকসেস আসলে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, যে এই বিষয়টার সঙ্গে যারা সেই রায়টার সঙ্গে যারা একমত নন এবং যুদ্ধাপরাধীর বিচার করতে হবে, এখানে কোন রকম দ্বিধান্বিত হওয়া যাবে না, কোন রকম দুর্বলতা প্রকাশ করা যাবে না, এই বিষয়ে যারা একমত তারা কিন্তু সাধারণ মানুষ, তাদেরকে টাকা দিয়ে আনতে হয়নি, রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, বাস ভাড়া করে, লং মার্চের মতো আনতে হয়নি, তারা এসে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের চেতনার সঙ্গে তারা একমত এবং তারা কি চান। সেটা যদি রাষ্ট্রযন্ত্র এবং বিরোধী দলীয় নেত্রী যারা নাকি রাজনীতি যাদের পেশা তারা যদি বুঝে নেয় নেবেন, না হলে পরে ভোটের রাজনীতিতে তাদের আসলে জায়গা তো অবশ্যই একটু নড়বড়ে হবে। আর আমেরিকা বা ইউরোপের ক্ষেত্রে যেটা হয়েছে যে এইসব ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে বা মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, কিন্তু যেটা হয় যে গত ম্যানহাটনে এই যুদ্ধ অপরাধীদের বিচার এবং তাদের শাস্তি যেন না হয় সেটার সপক্ষে একটি ডেমনস্ট্রেশন করেছেন ম্যানহাটনে, এবং যে প্রচুর মানুষ হয়েছে। এই মানুষগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে যে ওদের বাসায় 70 বছর বয়স্ক মহিলা বৃদ্ধ থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে 3 বছর বয়সী শিশুকে নিয়েও ওরা কিন্তু ওদের প্রত্যেকটা কার্যক্রমে জামাত ইসলামের পক্ষে শিবিরের পক্ষে হাজির হয়। আর আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের যারা মানুষ, নতুন প্রজন্ম, শুধু নতুন প্রজন্ম ছাড়া যাদের বয়স 30+, তারাই দেখা যায় বিভিন্ন সংগঠনের কর্মী এবং সংগঠক হয়ে তাদের মধ্যেই দেখা যায় প্রচন্ড পরিমাণ দ্বিধা দ্বন্দ্ব, এবং সেগুলো নিয়ে তারা একই অঞ্চলে হয়তো বা 500 জন মানুষ, একটি রাজনৈতিক দল বা সৎ মুক্তিযুদ্ধের সপক্ষের দলের কোনো কর্মী, তাদের মধ্যেই দেখা যায় 5টা ভাগ। একটা মানুষ যদি তাদের মধ্যে এক ভাগ বা একটা অংশ যদি একটা ডেমোনস্ট্রেশনে ডাক দেয়, 4 ভাগই আসেন না। অথচ তারা একইভাবে সমানভাবে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। এই দ্বিধান্বিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ডেমোনস্ট্রেশন এবং অনেক সময় অনেক অনুষ্ঠানে অনেকেই অনুপস্থিত থাকছেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আগে দেশের একটি সমস্যা, একটি বড় অন্যায়ের বিরুদ্ধে সবাই একসঙ্গে হন, এই বিচারটা হয়ে গেলে তারপরে আবার সবার মতো সবাই রাজনীতি করেন, সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করেন। কিছু কিছু জায়গায় একটু নিঃস্বার্থ হতেই হবে সবাইকে। আর আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে যে সব মানুষকে দিয়ে সব কাজ হয় না। কিছু মানুষ আছে তারা সবসময় চোখের সামনে একটা অন্যায় হতে দেখলেও চোখ বন্ধ করে থাকবে। আমি সেই মানুষটিকে আমাদের এই আন্দোলনের তালিকায় ভুক্ত করতে চাই না। যেই মানুষটি হয়তো সব সার্বক্ষণিক ভাবে ঘরের মধ্যে বন্দী থাকে এবং ঘরের মধ্যে নানা রকম কাজ করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে সে রাজপথে আসে তার বিবেকের তাড়নায়, সেই জাগ্রত বিবেক সম্পন্ন মানুষটিকেই আমরা চাইছি আমাদের সাথে আসবেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলা দেশের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের জাগ্রত বিবেকের বিবেক সম্পন্ন মানুষের সংখ্যাই সর্বাধিক, এবং তাদের ওই আবেগ ইমোশনসের কাছে কিন্তু অন্য কিছুই কখনো বার্তা পাবে না। বারবার একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আমরা শাহবাগে গেলে কয় টাকা পাই, একটি সমাবেশ করতে গেলে ক টাকা লাগে। গতকালকে রাতেও ফেসবুকে আমাকে এরকম একটি প্রশ্ন, বিকৃতকর প্রশ্ন, বিচ্ছিরি প্রশ্ন করেছে কিছু মানুষ, এবং আমরা বুঝি যেটা যা জামাত শিবিরের লোক। তাদেরকে আমরা বলতে চাই, আমাদের হৃদয় বা চেতনা যারা এখানেই আসেন তাদেরকে আপনি কখনোই কিনতে পারবেন না। যদি কিনতে হয়, 30 লক্ষ শহীদের খুনিদের বিচারের দামেই কিনতে হবে। তো ওই জায়গাটা যতদিন পর্যন্ত বাঙালির অস্তিত্বের রক্তে ধমনীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সংখ্যাগরিষ্ঠতার কাছে তারা সবসময় সংখ্যালঘু হবে। যারা ওই দৃষ্টি চাননি, যারা জামাত শিবির করেন, তাদের ডেমনস্ট্রেশন, তাদের সমাবেশ যত শক্তিশালী যত বড়ই করার চেষ্টা করুক, আমাদের দেশপ্রেম, আবেগ, ভালোবাসা এবং আমাদের ম্যান্ডেট হচ্ছে এটা বেশি না।
আপনি বলছিলেন এমনিতে আমাদের দেশের রাজনীতিতেও দেখি যে বিএনপি তো আসলে স্বাধীনতার পক্ষের দল বলবো আমরা, কেননা সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তার নেতৃত্ব, তার অবদান আছে। তারপরও সেই দল এখনকার আন্দোলনে সরাসরি কেন পরোক্ষভাবেও পাশে নেই? তো এই একটা জিনিস আছে, যেন এটা অন্য দলগুলোরই আন্দোলন সেরকমভাবে দেখা হচ্ছে। তো সেই প্রতিচ্ছবি আপনি যুক্তরাষ্ট্রেও দেখবেনই স্বাভাবিক কারণে বাঙালিদের মধ্যে। এটা একটা কারণ থাকতে পারে যে স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে নানা দল উপদলে বিভক্ত থাকার কারণে লোক কম আসছে, একটা দ্বিধা আছে, ভয়ও কি নেই, শঙ্কাও কি নেই, যেমন করে সবাইকে কিছু বললেই নাস্তিক বলে দেওয়া হচ্ছে। যদিও ধর্মেও নাকি বলে যে কাউকে কেউ ইচ্ছে করলেই নাস্তিক বলে দিতে পারে না, তার যদি ভেতরে বিশ্বাস থাকে তাহলে তাকে নাস্তিক বলাটাও ধর্মের বিরুদ্ধে দাঁড়ানো। তো সেইভাবে নাস্তিক বলে দেয়া এবং আক্রমণও হচ্ছে নানা জায়গাতে, নাস্তিক বলে হামলা চালানো হচ্ছে, সেই ভীতির কারণেও কি মানুষ আসে না, সেটা কি আপনার মনে হয় না?
না, এরকম কারণে নয়। আমার কাছে যেটা মনে হয়, দেখুন, স্বাধীনতার ঘোষণা পাঠের ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমানের যে অবদান, সেটা বাঙালির কটা পুরুষের আছে? বঙ্গবন্ধু 7ই মার্চে যে ডাক দিয়েছিলেন এবং আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে উনি যেভাবে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র দরকার, স্বাধীনতা দরকার, মুক্তি দরকার, সেটা বলেছিলেন, তার অবদান তো কোনোদিন কেউ স্বীকার করতে পারবেন না। তাদেরকে যারা অনুসরণ করেন এবং পাশাপাশি এটাও বলেন যে হ্যাঁ, তারা যুদ্ধাপরাধীদের বিচার চান কিন্তু প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছেন, তারা কোনোদিনই আওয়ামী লীগ বা বিএনপির প্রতিষ্ঠাতাদের মানসিকতার মানুষ হতে পারেন না। তারা আসলে স্বার্থের জন্য আসেন, কেউ এমপি, কেউ মন্ত্রী হওয়ার জন্য সেই দলের নাম ভাঙাচ্ছেন, তারা কেউই শহীদ জিয়া বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নন, প্রশ্নই ওঠে না আপনি যদি আদর্শিক ভাবে চিন্তা করেন। আর এই ভণ্ডামোটা এটা মানে 75 পরবর্তী সময়ে এবং বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগের মধ্যেও যারা অনেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলেছেন, তাদের মধ্যে অনেকে হত্যাকর সঙ্গে জড়িত ছিলেন, তারা এই ভণ্ডামিটা করেছেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের ভোটের জোরে যে মানুষই ক্ষমতায় আসেন, সেই সাধারণ মানুষকে ভাবতে হবে যে তারা আসলে এই ভণ্ডামোটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। সেই সময়টা এখন এসছে। আমরা যারা এই বিষয়ে কথা বলছি, তারা থাকি আর না থাকি, যে মানুষগুলো এই কথাগুলো শুনছেন পড়ছেন তারা তো আছেন, তাদের সিদ্ধান্তটা নিতে হবে, কাউকে না কাউকে বলতেই হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। আমি বলি আপনি কেন এগিয়ে আসবেন না? আর নাস্তিকতার ক্ষেত্রে একটা তুচ্ছতাচ্ছিল্য এই ধরনের আচরণ করে, নাস্তিক বলে এটা বলে সেটা বলে, উনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি অবস্থান তৈরি করে নিতে পারবেন কারোর হৃদয়ে? আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে হচ্ছে শুদ্ধ সুন্দর জীবন যাপন করে মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য। সেখানে অন্য কোন আল্লামা, অন্য কোন লোক, অন্য কোন নেতা নেত্রী দরকার নেই। এটা যে শিক্ষিত মানুষরা বুঝবে, তার কাছে যিনি এই কথাগুলো বলবেন প্রচন্ড পরিমাণ নিন্দিত হবেন, তার প্রতি ঘৃণাই থাকবে, শত ভালোবাসা থাকলেও তাকে ঘৃণা করতে বাধ্য হব।
আপনার কথা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে বাংলাদেশে যদিও সংবাদ মাধ্যমে এসছে, ব্যাপকভাবে এসছে, যে কোথাও কাউকে হয়তো ধরা হলো, জামায়াত শিবিরের কর্মীরা ধরলো আওয়ামী লীগের কর্মী বা নেতা, তা এমনও ঘটেছে বাংলাদেশে যে তাকে তওবা করে আবার মুসলিম হতে হয়েছে, সে নাকি নাস্তিক এটা বলে। আবার এমনও হয়েছে ফটিকছড়িতে মাইকে ঘোষণা দিয়ে তারপরে হামলা চালানো হয়েছে এবং সেই হামলায় 3 জন অন্তত মারা গেছেন। তো সেই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, সেই নিয়ে আতঙ্কের ছাপ নানা কাজে দেখাই যায়। হরতাল না ডাকলেও এখন কোনো কোনো শহরের প্রতিনিধি আমাদের জানিয়েছেন যে সেখানে হরতাল না ডাকলেও স্বাভাবিক পরিস্থিতিতেও একটা সময়ের পরে রাতে লোক সমাগম রাস্তায় কম হয়। তো সেটা এক ধরনের আতঙ্ক থেকেই হয়। যুক্তরাষ্ট্রে আপনি বলছেন যে আতঙ্ক তেমন একটা নেই, কারণ ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। সে কারণেই কি আপনারও কি মনে কোনো আতঙ্ক কাজ করে না?
প্রচুর আতঙ্ক কাজ করে, আতঙ্ক নেই এটা জানতাম, কিন্তু 2-3 অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু দেখলাম যে তারা মানে চেয়ার ছোড়াছুড়িও করছে দর্শক গ্যালারিতে বসে এবং প্রচন্ড মানে অকথ্য ভাষায় গালিগালাজ করেও এই ধরনের গান গাইতে না করছে। এবং আমি তো বলেছিলাম যে একটা জায়গায় যে একটি অনুষ্ঠানে কিছু লোক এসে বসে থেকে আমার অনুষ্ঠান শেষে আমাকে নিয়ে যে জিজ্ঞেস করতে চাচ্ছে এবং তারা প্রতিরোধের মুখে কিন্তু তারা ওখান থেকে আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। তো এটা আতঙ্ক নেই এটা একদম বলা যাবে না, কারণ এই মানুষগুলি আসলে প্রচন্ড পরিমাণ একটা অন্ধবিশ্বাস নিয়ে জীবন যাপন করে। এদের ধারণা যে আমাদেরকে যদি প্রতিরোধ করতে না পারে হয়তো বা তার বেহেস্টটা কনফার্ম হবে না আরকি। তো ওই জায়গাটা থেকে একটা আতঙ্ক কাজ করে। আবার পৃথিবীর একটা সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি, যেখানে ফ্রিডম অফ স্পিচ আছে আমেরিকাতে, সেখানে চাইলেই হয়তো বা কেউ আমাকে সরাসরি শরীরে আঘাত করতে পারবে না, কিন্তু যা খুশি তাই বলতে পারবে, সেটা কিন্তু একটা মানসিক আঘাত, সেই আঘাতটা তো তারা করতেই পারে যে কোনো সময়। ঘটনাটা তৈরি হওয়ার পেছনে কিন্তু ব্যাপক কারণ আছে। ব্যাপক কারণটার মধ্যে হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল, সেই শিক্ষা ব্যবস্থার একটি দরিদ্রতম জায়গা হচ্ছে বা যেখানে নাকি একেবারে শিক্ষার আলো বা পৃথিবীর শিক্ষার আলোর সাথে কোনো সম্পর্ক রাখা হয়নি, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষায় আমি খুব ভীত, সন্ত্রস্ত এবং অপমানিত যে আমার রাষ্ট্রে এমন ভাবে মাদ্রাসা শিক্ষা পরিচালিত হয় যে মসজিদ মাদ্রাসাগুলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও তাদের ইমামের অবস্থান সেই সব ছাত্রদের কাছে গৃহ। তাদের ইমাম যদি বলে যে চাঁদে কেউ নামাজ পড়ছে, চাঁদে কারো ছবি দেখা গেছে, সেটাই তারা বিশ্বাস করে, তখন আমি শঙ্কিত হই। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যিনি মানে স্রষ্টা আল্লাহ তাআলা, তার যে বাণী সেটা তার কাছে গুরুত্ব না পেয়ে এক লোক যিনি ভাবলেন যে তাদের কারো ছবি দেখা গেছে তার গুরুত্ব পেল, তার মানে আমাদের দেশের রাষ্ট্র, আমাদের দেশের সাধারণ মানুষ মাদ্রাসায় চাঁদা দিয়ে কি অন্ধ তৈরি করছি? আমরা কি একটি বধির তৈরি করছি যার মধ্যে কোনো বোধ শক্তি নেই, যার মধ্যে কোনো বিবেক নেই, যিনি আল্লাহ তাআলা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় নবী রাসূল, আমাদের কিতাব, আমাদের কোরআন, এগুলো সম্পর্কে সে কোনো জ্ঞান রাখছে না, সে শুধু তার হুজুর জ্ঞানটা রাখছে, তার ইমাম জ্ঞানটা রাখছে। এইভাবে যদি অন্ধ মানুষ তৈরি করি তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? এটা কিন্তু আমরা করিনি, প্রাতিষ্ঠানিকভাবে সরকার করেছে এবং যার জবাব সরকারকে তারা দিয়ে দিয়েছে যে তোমরা আসলে আমাদেরকে যেভাবে বোঝাতে চাও সেটা আমরা বুঝি না, আমরা বাংলাদেশের রাষ্ট্র বুঝি না, আমরা বাংলাদেশের ভাষা বুঝি না, বাংলাদেশের স্বাধীনতা বুঝি না, আমরা আমাদের হুজুররা যা বলে, আমাদের শিক্ষকরা যা বলে সেটাই বুঝি। সেটা যদি কেউ চাঁদে গিয়ে নামাজ পড়া হয়, চাঁদে কারোর ছবি দেখা হয়, কেউ যদি মনে করে যে মসজিদের মাইকে দাওয়াত দিয়ে বলা হয় যে এলাকায় একটি মিছিল গেলেও যদি বলা হয় যে ডাকাত পড়ছে, মসজিদ লুণ্ঠন করতে আসছে, মসজিদের লুণ্ঠনটা হবে কি? একটি 90-85% যত পার্সেন্টই বলা হোক সংখ্যা, মানে সর্বাধিক মুসলমানের যেই দেশের বসবাস, তাদের দেশে মসজিদে ডাকাতি করে কোরআন শরীফ কেউ মানে ছিনিয়ে নিতে যাবে, এটা বিশ্বাস করতে হয় যাকে, মানে ধর্ম গ্রন্থ ডাকাতি করতে যাবে যে দেশে যাদেরকে বিশ্বাস করানো হয়, সেই দেশের সরল প্রাণ মানুষকে এইভাবে প্রভাবিত করার সুযোগটা তৈরি করে দিয়েছে কি?
তারা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেননি। খুব কঠিন কিছু প্রশ্ন রেখেছেন আপনি এই সাক্ষাৎকারে, সবগুলোর জবাব খুব বিস্তারিত ভাবে দিতে গেলেই হয়তো আমরা পাবো, সেই সুযোগ তো নেই। শুধু একটি কথা বলি, যে এই প্রশ্নগুলো আপনি রাখলেন, ধরুন আপনি নাস্তিকতার প্রশ্নে, মাদ্রাসা শিক্ষার প্রশ্নে যে প্রশ্নগুলো আপনি রেখেছেন, সেগুলোর বিষয়ে সরকারের ভূমিকা এখন কেমন? ধরুন নাস্তিকতার যে অপপ্রচার চালানো হয় সেটার বিরুদ্ধে সরকার কতটা বক্তব্য রাখছে? রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বা মিডিয়াতে কেমন ভূমিকা আছে? যেই ভূমিকা যতটুকু রয়েছে সে ব্যাপারে কি আপনি সন্তুষ্ট?
একদম সন্তুষ্ট না, কারণ সরকার আমাদের অনেক কিছুই সাধারণ জনগণকে প্রমাণ করতে পারেনি, প্রকাশ করেনি। সেটা প্রকাশ কেন করেনি সেটা জানি না। যেমন 5 তারিখের আন্দোলনটা 10 দিন চলার পরে কেন ধর্মীয় নাস্তিকতা বা এই ধরনের মতবাদে গেল, সরকারের উচিত ছিল সেই জিনিসটা প্রথম দিকে ক্লিয়ার করা। কারণ রাজীব কিন্তু আমাদের গণজাগরণ মঞ্চের মানে ওতপ্রোত ভাবে জড়িত কেউ ছিল না, সে আমাদের আন্দোলনের কিন্তু মূল উদ্যোক্তাদের মধ্যে কেউ না। আসিফ মহিউদ্দিন নামে একজন মানুষ ব্লগার আছেন, যিনি আমাদের আন্দোলনের সাথে অতপ্রত ভাবে জড়িত, বা এই গণজাগরণ মঞ্চের সঙ্গে কিন্তু প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ জড়িত, ব্লগার জড়িত, অনলাইন অ্যাক্টিভিস্ট জড়িত, সাধারণ জনতা জড়িত, তাদের মধ্যেও এরকম অ্যাক্টিভ কেউ ছিলেন না।
এই আপনি বলছেন আসিফ মহিউদ্দিনও সরাসরি সম্পৃক্ত ছিলেন না?
একদমই সরাসরি আমার মঞ্চে কখনোই তারা এই কার্যক্রমের কোন মিটিং এ মানে নানা রকম কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তারা অনলাইনে এবং বিভিন্ন ভাবে তারা এই আন্দোলনকে সমর্থন করেছেন বা আন্দোলনে লিখেছেন। তাদেরকে যখন নাকি আমাদের মঞ্চের সঙ্গে, আন্দোলনের মূল চেতনার সঙ্গে, স্বাধীনতার মূল চেতনার সঙ্গে জড়িয়ে দেওয়া হলো, তখন সরকারের উচিত ছিল সেগুলো পরিষ্কার করা। আমরা কিন্তু বলছি আমাদের সহকর্মী বা আমাদের সহযোদ্ধা, এই সেন্সে যে আমাদের সহযোগ্যোদ্ধা কিন্তু 16 কোটি মানুষ, তাদের জায়গা থেকে তারা অবস্থান নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন বা মত আমাদের সাথে সম্মতি প্রকাশ করছেন। তো এই বিষয়গুলি সরকার পরিষ্কার করতে পারত। ধর্মীয় উত্তেজনা যেটা ছড়ানো হয়েছে একটি বিশেষ পত্রিকার মাধ্যমে, আমার দেশ পত্রিকার মাধ্যমে, সেটা এখন না করে, সেটা যদি আজ থেকে 2 মাস আগে সরকার নিষিদ্ধ করত যে কাবা শরীফের গিলাফকে নিয়ে যারা নাকি প্রতারণা করে সাধারণ মানুষের সাথে, ধর্মবীর প্রাণ মানুষের সঙ্গে, তারা সবচেয়ে বড় নাস্তিক, তারা সবচেয়ে বড় প্রতারক, এটা সরকার করতে পারতেন। আমরা গলার রক ফুলিয়ে দিয়ে বারবার চিৎকার করে বলেছি, কিন্তু আমাদেরকে পাত্তা দেওয়া হয়নি। কিন্তু এই বিষয়গুলো সরকার করতে পারতেন। সরকার ইসলামী বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন আছে, তাদের যিনি পরিচালক শামীম সাহেব, উনি বারবার বলেছেন যে জামাত ইসলাম কি আর ইসলাম কি, সেটাকে প্রচার করেছে গভর্নমেন্ট কতটুকু, সেটা কি বাংলাদেশ টেলিভিশন, রেডিও প্রত্যেকটা জায়গায় প্রচার করা হয়েছে? আমি আপনাকে আরেকটু উল্লেখযোগ্য কথা বলি, বাংলাদেশের প্রাইভেট রেডিও এবং রেডিও মাধ্যমগুলোতে খুব ক্ষীণ আকারে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের গান এইসব বিষয় প্রচার করা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে এসছে, রেডিওগুলি কিন্তু সেভাবে এগিয়ে আসেনি, অথচ রেডিওগুলির লিসেনার সবচেয়ে বেশি। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ভয়টা ছিল যে যুদ্ধাপরাধীর বিচার যদি না হয় তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চলবে কিনা। এইসব জায়গাগুলিতে সরকারিভাবে বলা উচিত ছিল যে একটি স্বাধীনতার পক্ষের সরকার, স্বাধীনতা পক্ষের দল এখন ক্ষমতায়, এখানেই যদি স্বাধীনতার বিরোধীদেরকে ভয় পাওয়া হয় তাহলে এই রাষ্ট্রের অস্তিত্বটা থাকলো কোথায়? এই জায়গাটায় এসে আমরা বারবার কষ্ট পেয়েছি, আমরা একবারে বিভ্রান্ত নেই, কারণ আন্দোলন কখনো মরে না, কখনো কখনো সেই আন্দোলন একটু মৃয়মান হয় আরেকভাবে, আরেকবার নতুন করে জ্বলে ওঠার জন্য। আমাদের সাকসেস যেটা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে আলোচনা এসছে বিষয়গুলো, সেগুলো থাকছে, এবং এটা ডে বাই ডে এই আলোটা জ্বলতেই থাকবে, যেটা আবার এই পয়লা বৈশাখের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে আবার দেখা গেছে যে শাহবাগকে নিয়ে এত আলোচনা হচ্ছিল যে কেউ নেই, সেখানে লক্ষ লক্ষ মানুষ এসে আবার ভরে গিয়েছে।
ডয়চে ভেলেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।